মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে যে ঘরে কেউ ছিল না। কিছু ঘর কিছু মানুষকে বড্ড বেশি আপন করে নেয়, হয়তো মানুষের মতো কিছু আবেগ আর অনুভূতি থাকে তার, সেগুলো মিলে গেলেই তারা একে অপরের কাছাকাছি চলে আসে। তারপর একজনকে ছেড়ে যেতে হলে অপরজন যেভাবেই হোক তাকে আটকে রাখতে চায়। আমরা ভাবি ঘরে কেউ নেই, কিন্তু সত্যিই কি কেউ থাকে না? ভালো করে শুনুন তো, কোনো ক্ষীণ আওয়াজ পাচ্ছেন? পাচ্ছেন না? আরো ভালো করে তাও না, বেশ তাহলে একেবারে শুরু থেকেই শুরু করা যাক। শুনতে থাকুন অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে মোহনা দেবরায়ের ভাবানুবাদে যে ঘরে কেউ ছিল না।
সরি স্যার, আজ আর কাল কোনো ঘর খালি নেই। এক যদি সকালে কেউ ঘর ছেড়ে দেয় তবে।
কথাটা শেষ না করেই অসহায়ভাবে মিন্টার্নের দিকে তাকান মধ্যবয়সী বলিষ্ঠ চেহারার ভদ্রমহিলা। ইনি এই সরাইখানার মালকিন। এই ফ্রেঞ্চ অধ্যুষিত এলাকাতেও নির্বিবাদে ইংরেজিতে কথোপকথন চালানো যায় এর সঙ্গে, এলাকায় সেটা একরকম সৌভাগ্যই বলা যায়। আপাতত মহিলার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে মিন্টার্ন। ওর যে সত্যি কিছু করার নেই তা সে নিজেও স্পষ্ট দেখতে পাচ্ছে। ঘরগুলো সবকটাই ভর্তি, এই কমন স্পেসের সোফাগুলো অবধি দখল হয়ে গেছে। তবু একবার শেষ চেষ্টা করে মিন্টার্ন। সে জানে আজ রাত্রির মতো এখানে মাথা গুঁজার ঠাঁইটুকু না পেলে গ্রামের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হবে একটু আশ্রয়ের জন্য, কিংবা রাত কাটাতে হবে খোলা আকাশের নিচে। তার থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না।
বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু প্লিজ আর একবার দেখুন, একটা গোটা ঘর না হোক, বিশেষ করুন এক ফালি জায়গা হলেই আমার চলে যাবে, শুধু আজকে রাতটা নিয়ে কথা।
মুখটা টিপে বন্ধ করে একটা অসহায় মুখভঙ্গি করেন ভদ্রমহিলা, চোখে বিব্রত ভাব স্পষ্ট। পাশে দাঁড়িয়ে থাকা বেয়ারার দিকে আবার তাকান তিনি, একদিকে আঙুল দেখিয়ে বলেন,
আচ্ছা ওদিকের ওই ঘরটা কিংবা ওই পাশে, ও ওটা তো বোধ হয়
কোনো দিকের কোনো ঘরই খালি নেই মাদাম।
ভারী মাত্রায় ফ্রেঞ্চ অ্যাকসেন্ট মেশানো গলায় বলে ওঠে সোনালি চুলওয়ালা বেয়ারাটা। হতাশভাবে মাথা নাড়েন মালকিন। কথাটা যে সে অক্ষরে অক্ষরে ঠিক বলেছে সেটা তার মুখের রেখায় স্পষ্ট। হাত কামড়াতে ইচ্ছা করে মিন্টার্নের। আগে থেকে কিছু না জানিয়ে এরকম হুট করে চলে আসাটা ভীষণ বোকামি হয়ে গিয়েছে, অবশ্য জানানোর উপায়ই বা ছিল কই? মিন্টার্ন পেশায় স্কুল মাস্টার, ছুটিটা পেয়েছে হঠাৎ করে। ইচ্ছে ছিল জেনিভায় গিয়ে কয়েকটা দিন কাটিয়ে ফিরে যাবে, কিন্তু তারপর এক সুন্দর সকালে টানা সাত দিন মুষলধারে বৃষ্টির পর ঝলমলে আবহাওয়া দেখে মাথায় খেয়াল চাপল সুইৎজারল্যান্ডের এই ছোট্ট পাহাড়ি উপত্যকায় বেড়াতে আসার। কিন্তু সেখানে যে এরকম বিড়ম্বনা অপেক্ষা করছিল তার জন্য তা কে জানত। এই কিছুক্ষণ আগেই একটা ক্যাটক্যাটে হলুদ রঙের ঘোড়ার গাড়িতে চেপে এখানে এসে পৌঁছেছে মিন্টার্ন। এই সাড়ে তিন ঘন্টার ক্রমাগত চড়াই পথ আর টাঙ্গার ঝাঁকুনির মিলিত অবদানে শরীরে দু একটা হাড়গোত্র নড়ে চড়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো মড়মড় করছে। গাড়ি থেকে নেমে হাত পাগুলো ছাড়িয়ে নিতে নিতে মিন্টার্ন দেখেছে এই রাত্রিবেলা গ্রামটা একেবারে ছায়া সুনিবিড় শান্তির নীড়ে পরিণত হয়েছে। যেটুকু আলো আর শব্দ এখনো শোনা যাচ্ছে সেটা আসছেই ছোট্ট হোটেলটার চত্বর থেকে। মিন্টার্নের সহযাত্রীরা সকলেই তার মধ্যে নিজেদের মালপত্র নিয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে যে যার ঘরের দিকে।
শুধু সেই আপাতত এখানে দাঁড়িয়ে আছে অসহায় ভাব। আল্পস পর্বতমালা ডেন্স ডু মিডি পর্বতের কোলে একটা শান্ত সবুজ নির্জন উপত্যকা। আল্পসের ফাঁকে ফাঁকে অবস্থিত বলে এই ধরনের উপত্যকাগুলোর পোশাকী নাম আলপাইন ভ্যালি। বছরের এই সময়টায় পাতলা বরফের চাদর বুকে নিয়েও ছবির মতো সুন্দর জায়গাটা, এই গভীর রাতেও সেই সৌন্দর্য যেন সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়। চারদিকের খাঁড়াই পাহাড়ের ওপর দিয়ে উঁকি দেওয়া মিটমিটে তারার আলো, ঝর্ণার কুলকুল শব্দ, গলতে থাকা বরফ আর শিশির ভেজা সবুজ ঘাসের নরম স্পর্শ, বুনো পাইন আর সদ্য চেরাই করা কাঠের ঝিম ধরানো গন্ধ আবিষ্ট করে রেখেছে সমস্ত অঞ্চলটাকে। গাড়ি থেকে নেমে যেটুকু পথ পেরিয়ে এখানে ঢুকতে হয়েছে মিল্টনকে, তারই মধ্যে জায়গাটা প্রচণ্ড ভালো লেগে গিয়েছে তাই। এটা মাউন্টেনিয়ারিং এর সিজন, ঘরগুলো খুব সম্ভবত সেই কারণেই ভর্তি। মাউন্টেনিয়ারদের সুবিধার জন্যে এখানকার রিসেপশনের একদিকের দেওয়ালে পুরো অঞ্চলটা একটা বিশদ ম্যাপ আঁকা আছে। মিন্টনের নিজেরও পরিকল্পনা আছে মাউন্টেনিয়ারিং করার, কিন্তু আপাতত একটু ঘুমানোর জায়গা পেলেই সে বসতে যায়। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে ভোর হতে আর বেশি দেরি নেই, একান্তই থাকার জায়গা না জুটলে এই সময়টুকু এখানেই পায়চারি করে কাটিয়ে দেওয়ার ভাবনাও মনে মনে উঁকি দিয়ে যাচ্ছে মাঝে মাঝে। বেয়ারাটা ইতিমধ্যে কোথায় অদৃশ্য হয়েছিল। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকিয়ে মিন্টন দেখে দৌড়ে দৌড়ে সে আসছে। মিন্টন কিছু বলার আগেই মালকিনকে ফ্রেঞ্চে কিছু একটা বলে বেয়ারাটা। খানিকক্ষণ সেই ফরাসি ইংরেজি মেশানো এক দুর্বোধ্য ভাষায় চলে দুজনের নিচু স্বরে কথোপকথন। অবশেষে মহিলা বলেন,
যদি মসির আপত্তি না থাকে দোতলায় একটা ঘর আছে, কিন্তু মানে সেটা ঠিক খালি বলা চলে না।
এত কিছু শোনার অবস্থা নেই মিন্টনে। ঘর খালি আছে, এই তিনটে শব্দই আপাতত তার পক্ষে যথেষ্ট। যে মহামূল্যবান কয়েকটা ঘন্টা এখনো তার হাতে আছে ঘুমানোর জন্য, তার থেকে একটা মুহূর্তও সে গল্প শুনে নষ্ট করতে রাজি নয়। অবশ্য গল্প শুনতে একরকম বাধ্য হয় মিন্টন। তাকে উপরে নিয়ে যেতে যেতেই ইংরেজি আর ফরাসি মেশানো সেই প্রায় অবদ্ধ ভাষায় বেহারাটা ছোট্ট করে তাকে শুনিয়ে দেয় ওই ঘরের গল্পটা।
মসিয়ে, ওই ঘরটা আসলে একজন ইংলিশ মাদামের।
ও আচ্ছা।
হ্যাঁ, আর জানেন কি, ডাকাবুকো একজন মহিলা। নাহলে আপনি ভাবুন, এই আবহাওয়ায় কেউ গাইড ছাড়া মাউন্টেনিয়ারিং করতে চায়?
মাউন্টেনিয়ারিং ব্যাপারটাই একটা অদ্ভুত নেশা। সকলেই জানে হয়তো অক্ষত শরীরে বাড়ি ফিরতে পারবে না, বা আদৌ ফিরবেই না, তবু আসে। এ কাজে যা ঝুঁকি তাতে গাইডের থাকা না থাকায় খানিকটা পার্থক্য হয় ঠিকই, কিন্তু খুব বেশি নয়। অ্যাডভেঞ্চারের নেশা বুঝলে, একবার ভেতর থেকে ডাক এলে তাকে এড়ানো মুশকিল।
একটু বেশি বলে ফেলে মিন্টন। আসলে এখানে এসে অবধি মনটা এক অদ্ভুত অ্যাডভেঞ্চারের উত্তেজনায় ভরে আছে, বোধহয় সেই কারণে।
আরে সবটা শুনুন মাসি, গাইড নিয়ে না যাক, কিন্তু তাই বলে ভোরবেলা প্রায় কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে যাওয়াটা কিরকম কথা?
মানে
মাদামকে দেখে আমার প্রথম থেকেই কেমন একটু লাগছিল, কিরকম যেন ডোন্ট কেয়ার হাবভাব। মাথাতেও মনে হয় একটু গোলমাল ছিল। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতেন ঘরের দরজা বন্ধ করে, কাউকে ঢুকতে দিতেন না। গাইড ছাড়া যাওয়ার ব্যাপারেও তাকে অনেকে মানা করেছিল, তা তিনি সেই মানা শুনলে তো। অবশ্য মাউন্টেনিয়ারিংটা উনি ভালোই পারতেন, আগেও নাকি অনেকবার করেছেন। আর এখান থেকে মাউন্টেনিয়ারিং এর রাস্তাটা কঠিন হলেও অসম্ভব কঠিন কিছু নয়, একা একাও যাওয়া যায় সাবধানে চললে। সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন সকালবেলা দেখলাম উনি ঘরে নেই, কাউকে কিছু না বলে বেরিয়ে গেছেন ভোরবেলা। আর আজ আজ প্রায় চার পাঁচ দিন হতে চললো উনি এখনো ফেরেননি।
শেষ কথাগুলো বলতে গিয়ে গলাটা সামান্য কেঁপে যায় তার। কথাবার্তার মধ্যেই মিন্টারনের ছোট ছোট ব্যাগ দুটো ঘরে এনে রেখে দিয়েছিল বেয়ারাটা। বিদায় নেওয়ার আগে একটু ইতস্তত করে সে বলে,
ওই মাদামকে খুঁজতে লোক গিয়েছে, হয়তো যে কোনো সময় ফিরে আসবে, তেমনটা হলে।
কথাটা শেষ করার দরকার পড়ে না, মিন্টারনের প্রয়োজনও নেই শেষটুকু শোনা। সে প্রস্তুত হয়েই আছে, যে কোনো মুহূর্তেই এই ঘরের আসল মালকিন এসে দরজায় ধাক্কা দেবেন। তার আগে যতটা সম্ভব ঘুমিয়ে অন্তত শরীরের ক্লান্তি কিছুটা পুষিয়ে নেওয়া দরকার। তার উপরেই বেয়ারার বকবকে দোস্তুর মতো মাথা ধরে গেছে, একে বিদায় করাটা আগে প্রয়োজন। বেয়ারা চলে গেলে এতক্ষণে কিছুটা স্থিরভাবে ভাবা, অনুভব করার সময় পায় মিন্টার্ন, এবং তখনই ধরা পড়ে অস্বস্তিটা। ভেতর ভেতর একটা প্রচণ্ড অস্বস্তি হচ্ছে কোনো অজানা কারণে। সম্ভবত এইভাবে অন্যের ঘরে বিনা অনুমতিতে এসে থাকতে হচ্ছে বলে, কিছুতেই ছেড়ে যেতে চাইছে না অস্বস্তিটা। টুকটাক জিনিসপত্রগুলো ঘরে সাজিয়ে রাখার ফাঁকে বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মিন্টার, যেন কেউ আড়াল থেকে লক্ষ্য করছে তাকে। তার সমস্ত নার্ভ অ্যাটেনশনে রয়েছে। এই বুঝি বাইরের করিডোরে শোনা গেল দ্রুত পায়ের শব্দ, দরজায় আঘাত পড়ল, আর তারপর দরজার ওই প্রান্তে একজন ইংরেজ মহিলার রাগি চাউনির দেখা মিলল। মিন্টার্নের কাছে যদিও নিজের সমর্থনে দেওয়ার মতো ব্যাখ্যার অভাব নেই, তবু শান্তি পাচ্ছে না সে। ততক্ষণে জামাকাপড় প্রায় অর্ধেক ছেড়ে ফেলেছে মিন্টার্ন, সেটা খেয়াল করে এবং ঘটনাটা কল্পনা করে মনে মনে নিঃশব্দে একটু হেসে নেয়। কিন্তু সঙ্গে সঙ্গে মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। যার কথা ভেবে সে হাসছে, কোনো পাহাড়ের খাঁজে হয়তো তার ঠান্ডা শরীরটা জমে বরফ হচ্ছে এতক্ষণে, হিমশীতল বাতাস ইচ্ছে মতো খেলা করছে তার চুল নিয়ে, ভাষাহীন চোখ নিষ্পলক চেয়ে আছে তারাদের দিকে। ভাবতে ভাবতে কেঁপে ওঠে মিন্টার। এই মহিলা যাকে সে কখনো দেখেনি, যার নামটুকু পর্যন্ত সে জানে না, হঠাৎ যেন বড় বেশি জীবন্ত হয়ে ওঠে তার কাছে। মিন্টার্নের মনে হয় এই ঘরেই কোথাও রয়েছে সে, তাকে লক্ষ্য করছে অপলকে। সন্তর্পণে দরজা খুলে জুতোটা বাইরে রেখে দেয় সে। যে জামা কাপড়গুলো পরে এসেছিল সেগুলো রাখার জন্য সোফা ছাড়া কিছু পাওয়া যায়নি। ঘরে কোনো চেস্ট বা ড্রয়ার নেই, একটা মাত্র পেল্লায় কাবার্ড, সেটাও বন্ধ। সম্ভবত ওর মধ্যেই মহিলা যাবতীয় ফেলে যাওয়া জিনিসপত্র তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এটা ছাড়া এই ঘরের মালিক যে অন্য কেউ তার সাক্ষ্য বহন করছে কেবল টেবিলের ফুলদানিতে রাখা এক গোছা শুকনো রডো ট্রেন রং আর একটা খুব হালকা পারফিউমের গন্ধ। এই সামান্য ব্যাপারগুলো ঘরের মধ্যে একটা অদ্ভুত আবেশ তৈরি করে রেখেছে, যা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ঘরটা অন্য কারো। যেন এই মাত্র এই ঘর ছেড়ে বেরিয়ে গেছে সে, আবার এক্ষুনি ফিরে আসবে, কিংবা আদৌ বেরোয়নি, এখানেই আছে, কেবল মিন্টার্নের চোখে পড়ছে না। ভাবনাটা যেন বারবারই তার শরীরটা ঠান্ডা করে দেয়। সব মিলিয়ে ঘরটার প্রতি একটা অদ্ভুত বিতৃষ্ণা জাগছিল মিন্টার্নের। সেই বিতৃষ্ণা থেকেই রডোড্রেনড্রনের গোছাটা সে টান মেরে ছুঁড়ে ফেলে দেয় জানলা দিয়ে, এবং কাবারটা যতদূর সম্ভব আড়াল করার চেষ্টায় নিজের রেনকোটটা ঝুলিয়ে দেয় তার গায়ে। এমন একজন মানুষের জামা কাপড়ে ভরা সেই কাবারটা, যার হয়তো আর কোনোদিনই কোনো আবরণের প্রয়োজন পড়বে না। এই ভাবনাটা মাথায় আসতেই একটা তীব্র অস্বস্তি তাকে চেপে ধরে। শুধু তাই নয়, ধীরে ধীরে সেটা মোড় নিচ্ছে একটা অসম্ভব ভয়ের দিকে। আলোটা নিভিয়ে দিয়ে খাটের দিকে এগোয় মিন্টার্ন। এবং সঙ্গে সঙ্গেই বুঝতে পারে এতটা অন্ধকার তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আলোটা নিভে যেতেই ঘরের ঠান্ডাটা বেড়ে যায় কয়েক গুণ। কোনো রকমে বিছানায় উঠে একটা মোমবাতি জ্বালাতে গিয়ে অবাক হয়ে যায় সে। লক্ষ্য করে হাত দুটো থরথর করে কাঁপছে তার। ভয় পাচ্ছে সে, কিন্তু কিসের? এই ঘরের পরিবেশে তো ভয় পাওয়ার মতো কিছু নেই। না, এই কল্পনাটাই হয়েছে নষ্টের গোড়া। একে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে মিন্টন, ফলে এখন সে ঘাড়ে চেপে বসেছে, আর নামতে চাইছে না। বিছানায় বসে সেই মোমবাতির মৃদু আলোয় সারা ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ঠান্ডা মাথায় আসবাবগুলোকে গুনে। গুনতে গুনতে একটা বড় নিঃশ্বাস ফেলে, নিজের মনেই বলে, এইটুকু একটা ঘর, এই কটা জিনিস, সেটা নিয়ে তো চাপ লাগছে, অদ্ভুত তো। মাথা থেকে সব ভাবনা সরিয়ে রেখে একটা নির্ভেজাল ঘুমের প্রস্তুতি নিতে চায় সে। নিতে চায় কিন্তু পারে না। মনে একটা ক্লান্তি এসে বাসা বেঁধেছে হঠাৎই। সেই ক্লান্তি ঘুম নিয়ে আসছে না, বরং ঘুমকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে সেই ক্লান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে ঠিক করে ঘরটাকে আর খুঁটিয়ে দেখারও ক্ষমতা থাকে না। একটা প্রবল ঝিম ধরা ভাব চাদরের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। ভয়টা মন থেকে মুছে যায় মিন্টনে। মনে হয় ভয় পাওয়ার বা নার্ভাস লাগার জন্য যতটা শক্তি ক্ষয় করতে হবে সেটুকুও তার কাছে অবশিষ্ট নেই। শীত শীত ভাবটা এখনো রয়েছে, কিন্তু তার স্নায়ুর সেই প্রচণ্ড উত্তেজিত ভাবটা কেটে গেছে। মিন্টার্ন এমনিতে বেশ সহজ সরল কর্মঠ দিলদরিয়া মানুষ। তার ব্যক্তিত্বে এক ধরনের বলিষ্ঠতা আছে, আর সেই বলিষ্ঠতার ওপরেই যেন এই মুহূর্তে আঘাত করছে কেউ বা কিছু। হঠাৎই প্রচণ্ড হতাশ লাগছে তার। শরীর থেকে যেন একটু একটু করে মনে ছড়িয়ে পড়ছে ক্লান্তিটা। বড় হতাশা, চারিদিকে সব কিছু নিষ্ফল, অনর্থক। জীবন, শ্রম, বেঁচে থাকার সংগ্রাম, সব কিছু। ভাবনাটা ছড়িয়ে পড়ছে তার শরীরের প্রতিটা তন্তুতে, দুর্বল, অবশ করে দিচ্ছে তাকে। এক রাশ অসার দুঃখ, এতটাই অসার যে তাকে ভালো করে অনুভব অবধি করা যাচ্ছে না। যেন জাল বিছিয়ে দিচ্ছে তার মনের কোনো গোপন কুঠুরিতে। এক এক করে সারাদিনের ছবিগুলো সরে যেতে থাকে চোখের সামনে। পাহাড় বেয়ে উঠতে থাকা ক্লান্ত ঘোড়াগুলো, হোটেলের বয়স্কা মালকিন, পয়সার জন্য যিনি প্রায় সব কিছুই করতে পারেন, সোনালি চুলওয়ালা বেয়ারাটা যে বকে বকে মাথা ধরিয়ে দেয়, এরা কে, এদের জীবনের উদ্দেশ্য কি, এত কষ্ট এরা কার জন্য করছে, মিথ্যে, সব মিথ্যে। আর সে একটা প্রিপারেটরি স্কুলের জুনিয়র মাস্টার, সে কি করছে জীবনে? রোজ যন্ত্রের মতো স্কুলে যাচ্ছে, ছাত্রদের পড়াচ্ছে, শাস্তি দিচ্ছে, ফিরে আসছে, কোথায় চলেছে এই জীবন? কি নির্বোধহীন নিয়ম শৃঙ্খলা পরিশ্রম, কি ভয়ানক বিরক্তিকর অন্তঃসার শূন্য জীবন, কত তুচ্ছ। লাফিয়ে বিছানায় উঠে বসে মিন্টন এসব কি ভাবছে সে, আর কেনই বা ভাবছে? এরকম তো সে আগে কখনো ভাবেনি। কি হলো আজ তার? মনের ভেতর থেকে সে হতাশাগ্রস্ত স্বরটা যেন আবার বলে ওঠে, কি আবার হবে, এতদিনে চোখ খুলেছে, কি হবে এই জীবনে? বড়জোর জুনিয়র মাস্টার থেকে হেডমাস্টার, তারপর নিরর্থক, ঠিক যেমন নিরর্থকই কাঁধে ঝোলা নিয়ে হঠাৎ করে বেরিয়ে আসা। কেন, শুধু পাহাড় বেয়ে অনর্থক উঠতে কি হবে, উঠে সেই তো নেমে আসতে হবে আবার।
না, কোথাও কোনো উদ্দেশ্য নেই, কোনো গন্তব্য নেই, সব কিছু জমা জলের মতো স্থির নিশ্চল। জীবন একটা মস্ত সাজানো ধোঁকা, সবকিছুই আসলে একটা ফাঁদ, মৃত্যুর ফাঁদ। প্রকৃতির নিজের হাতে তৈরি একটা রংচঙে খেলনা টোপ, কিসের টোপ? কোনো কিছুরই না, কোনো কিছুরই তো কোনো মানে নেই। একমাত্র সত্যি হলো মৃত্যু, আর যাদের জীবনে সেটা যত তাড়াতাড়ি নেমে আসে তারা ততই ভাগ্যবান, ততই সুখী।
তাহলে আর অপেক্ষা করা কেন?
খাট থেকে লাফ দিয়ে নেমে পড়ে মিন্টার্ন। এইবার ভয় করছে তার, একটা অন্য ধরনের ভয়। এতটা পথ জার্নি করে এসে এসে একটু ক্লান্ত ঠিকই, কিন্তু তার জন্য তো এত কালো, এত ধূসর, এত বিষাদে ভরপুর মনে হওয়ার কথা নয় পৃথিবীটাকে। এমনিতে সে যথেষ্ট টগবগে, প্রাণ শক্তিতে ভরা একজন মানুষ, কিন্তু এই মুহূর্তে যেন মনে হচ্ছে তার সমস্ত চেতনার ওপরে একদোয়াত কালি উপুর করে দিয়েছে কেউ। এই প্রচণ্ড অবসাদ তার ব্যক্তিত্বকে ঠেলে সরিয়ে দিয়েছে শূন্য গর্ভতার দিকে, নিজের মৃত্যু কামনার দিকে। না না, ঠিক তা নয়, একটা দ্বিতীয় ব্যক্তিত্ব ভর করছে তার চেতনায় কিংবা অবচেতনে, যেটা তার নিজের নয়, হতেই পারে না। কোনো শক বা ট্রমা থেকে নাকি মানুষের এরকম পরিবর্তন হয়। আচমকাই মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, পছন্দ অপছন্দ, এমনকি স্মৃতি সব পাল্টে যায়। হ্যাঁ, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এরকম ঘটনা বিরল নয়, কিন্তু তবু সে জিনিস তার সঙ্গে এই মুহূর্তে ঘটছে বিশ্বাস হতে চায় না মিন্টার্নে। তেমন কিছু তো ঘটেনি, এখন সে যা কিছু অনুভব করছে সেটা তার নিজের ভাবনা নয়, অন্য কারো। সে ভাবনা কুৎসিত, ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে বেশ কৌতূহল জাগানোর মতো। কৌতূহল কথাটা মনে পড়তেই ধরে প্রাণ আসে। ক্রমাগত একের পর এক অবসাদগ্রস্ত ভাবনার ঢেউয়ের মধ্যে এক ফালি দ্বীপ, কৌতূহল। কৌতূহল মানে জানার ইচ্ছে, এগিয়ে যাওয়ার ইচ্ছে, বেঁচে থাকার ইচ্ছে, জীবনকে ভালোবাসার ইচ্ছে। ঝট করে ঘরের আলোটা জ্বালিয়ে দেয় মিন্টার্ন, এবং জ্বালানোর সঙ্গে সঙ্গেই প্রথম চোখে পড়ে সেই কাবারটা।
উফ, এই কাবারটাকে আর নেওয়া যাচ্ছে না।
অনিচ্ছা সত্ত্বেও আবার স্বগতোক্তিটা করেই ফেলে মিন্টার্ন। একজন মৃত মানুষের জামা কাপড়, কোট, সোয়েটারে বোঝাই হয়ে থাকা জিনিসটা চোখের সামনে আর সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, মৃত মানুষ। মিন্টার্ন এখন নিশ্চিত এই ঘরের বাসিন্দা আর জীবিত নেই। খোলা জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার স্পর্শে নিশ্চিতভাবে চোখের সামনে দেখতে পাচ্ছে মিন্টার্ন। তার ফ্যাকাশে হয়ে আসা চামড়া, তার চুলের ওপরে পাক খেতে থাকা বরফের কুচি মেশা হাওয়া, তার দুমড়ে মুচড়ে যাওয়া হাত পাগুলোর ওপর জমতে থাকা বরফের স্তর, এই নির্মম নিষ্করুণ পৃথিবীর সামনে মানুষ কত ক্ষুদ্র, তুচ্ছ, অসহায়। সেই বিষাদের অনুভূতিটা ফিরে আসে আবার। বর্তমানে কাবারটার সামনে দাঁড়িয়ে আছে মিন্টার্ন। দেখতে ইচ্ছা করছে ভেতরটা, দেখতে ইচ্ছা করছে তার ব্যবহৃত জামা কাপড়, জিনিসপত্র। খুব কাছে দাঁড়িয়ে আছে সে, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবে। সত্যি হাত বাড়ায় সে, ছুঁয়ে দেয় সেই কাঠের শক্ত পাল্লাগুলো, এবং তারপরেই একটা অদ্ভুত কাজ করে। কেন যে টোকা দেয় মিন্টার্ন সে নিজেও জানে না। তার অবচেতনের গভীর থেকে যেন কেউ নির্দেশ দেয় টোকা দিতে। কাঠের ওপর তার আঙুলের ভোঁতা আওয়াজ একটা ব্যাখ্যাতীত অস্বস্তিতে ভরিয়ে তোলে ঘরের সমস্ত পরিবেশ। কাবার্ডের ভেতর থেকে একটা ক্ষীণ প্রতিধ্বনি আসে সেই শব্দের, আর সেই আওয়াজ নির্ভুলভাবে বয়ে নিয়ে আসে ঘরের মধ্যে একটা দ্বিতীয় উপস্থিতির বার্তা। আচ্ছা, কাবার্ডের ভেতরে ঝোলানো স্কার্টগুলোকে একটু দুলছে, একটা হালকা আওয়াজ কানে আসছে যেন। নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে মিন্টন, একটা দম বন্ধ করা অপেক্ষা, যেন এক্ষুনি সাড়া আসবে ওই বন্ধ দরজার পেছন থেকে, কিংবা আস্তে আস্তে খুলে যেতে থাকবে পাল্লা দুটো। নিজের ওপর শেষ নিয়ন্ত্রণটুকুও হারিয়ে ফেলে সে। তার কাছে একমাত্র সত্যি এখন এই সর্বনাশা কাবার্ড, যেন তেন প্রকারে ওটাকে খুলতেই হবে, ওর ভেতরের জিনিসগুলোকে চাক্ষুষ করতেই হবে। একটা অদম্য ইচ্ছে যেন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তার কাজকর্মের। খুলতে হবে, এক্ষুনি খুলতে হবে দরজাটা। রিংয়ের প্রত্যেকটা চাবি ঘুরিয়ে দেখে সে, না একটাও লাগছে না। কি করছে সেটা ভালো করে বুঝে ওঠার আগেই মিটন আবিষ্কার করে বেয়ারাকে ডাকার বেলটা সে সর্বশক্তি দিয়ে বাজাচ্ছে। অপেক্ষা করতে থাকে মিন্টন, উপলব্ধি করে সে নিজে স্বেচ্ছায় ঠিক এই কাজগুলো করছে না, তার মনের ভেতর থেকে কেউ তাকে ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছে। করিডোরে পায়ের শব্দ শোনা যায়, এগোতে এগোতে দরজার কাছে এসে থামে সেটা। অধৈর্যভাবে দরজা খুলে দেয় মিন্টন এবং খুলেই হতাশ হয়। বেয়ারাটা নয়, তার সামনে হতভম্ব মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। দরজা খুলে যেতেই ঘুম জড়ানো গলায় সে প্রশ্ন করে,
স্যার, স্যার আপনার কি হয়েছে?
ভীষণ বিরক্ত লাগে মিন্টনের। এই মুহূর্তে তার যুক্তি বুদ্ধি সামান্য কাজ করলেও সে বুঝতে পারত বিরক্ত নয়, তার এখন লজ্জিত হওয়া উচিত। রাত্রি দুটোর সময় প্রায় অকারণে একটা মানুষকে ঘুম থেকে ডেকে তুলেছে সে, কিন্তু মনের ভেতরের সেই কণ্ঠস্বরটা তাকে স্বাভাবিকভাবে ভাবতে দেয় না। অধৈর্য গলায় সে বলে ওঠে,
আরে তুমি না, বেয়ারা, অত ছাড়াই বেয়ারাটা কোথায় গেল? আমি তো ওকে ডাকছিলাম, যাও ডেকে নিয়েছ, কুইক তাড়াতাড়ি।
তড়ি ঘড়ি চলে যায় কাজের মেয়েটা। সঙ্গে সঙ্গেই মিন্টন বুঝতে পারে তার কথাগুলো মেয়েটাকে যতটা অবাক করেছে তার থেকে অনেক বেশি অবাক করেছে তাকে নিজেকে। কথাগুলো উচ্চারণ করার আগে অবধি মিন্টনের ধারণাই ছিল না ওইভাবে সে বলতে পারে। এখন আর কোনো সন্দেহ নেই, কোনো বহিরাগত শক্তি তার মনটাকে ব্যবহার করছে নিজের কোনো বিশেষ চাহিদা পূরণের জন্য। কিছুক্ষণ আগে যে বিষাদ আর হতাশা সে অনুভব করছিল এও তারই অংশ। যে মানুষটা এখানে ছিল, তার ফেলে যাওয়া জিনিসগুলো, তার চেক আউট না করা ঘর এখনও তার স্মৃতিকে বন্দি করে রেখেছে। মেন্টারনের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে চাইছে সেই স্মৃতি। বেয়ারাটা এসে পড়েছে, কোনো রকমে ঘুম থেকে উঠে পুড়ি মুড়ি করে ছুটে এসেছে। না আছে তার পরনে কোট, না তার গলায় কলার।
কি হয়েছে মাসি, কোনো সমস্যা?
এই এই কাবার্ডের চাবিটা আছে তোমার কাছে?
এই এই চাবিটা, কিন্তু ওটা দিয়ে তো
তর্ক করো না, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আছে চাবিটা?
আমি দেখছি, আমি দেখছি।
করিডোরের অন্য প্রান্তে অদৃশ্য হয়ে যায় ওরা দুজন। কিছুক্ষণ বাদে আবার ফিরতি পায়ের শব্দও শোনা যায়, সেই সঙ্গে চাপা উত্তেজিত ফিসফিসানি। বেয়ারাটার হাতে একটা চাবির গোছা, তার থেকে একটা নির্দিষ্ট চাবি উঁচু করে ধরে আছে। এই ইংরেজ ভদ্রলোক যে মাঝরাত্রে কি পাগলামি শুরু করলেন তা ওরা দুজনের কেউই বুঝতে পারছে না। চাবিটা মিন্টনের হাতে দিয়ে দুজনে হতবুদ্ধি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। মিন্টনের অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই, কাবার্ডের গর্তে চাবিটা গলিয়ে একটা ভয়ানক মোচড় দেয় সে। শব্দের আকস্মিকতায় চমকে ওঠে ওরা দুজন, তবে সেই সঙ্গে শোনা যায় আরও একটা শব্দ। একগোছা চাবি যেন কাবারটার ভেতরে মেঝেতে পড়েছে ঝনঝন করে। এ ধরনের কাবার্ড ভেতর এবং বাইরে দুদিক থেকেই বন্ধ করা যায় এবং এই কাবারটা দুভাবেই বন্ধ ছিল, বাইরে থেকে চাবি ঘোরানো, ভেতরের তালাও খুলে গেছে। আস্তে আস্তে খুলে যাচ্ছে পাল্লা দুটো। কাজের মেয়েটা দাঁড়িয়েছিল করিডোরে, তার জায়গাটা থেকেই কাবার্ডের ভেতর কি আছে সেটা প্রথম চোখে পড়ার কথা। সে দেখতে পেয়েছে কাবার্ডের ভেতরটা। মিন্টার্ন শুধু শুনতে পায় মেয়েটার আর্তস্বর আর করিডোর দিয়ে পড়িমুড়ি করে দৌড়ে পালানোর আওয়াজ। বেয়ারাটা তাকে বাঁচানোর কোনো রকম চেষ্টাই করে না। ততক্ষণে সেও দেখতে পেয়েছে ভেতরটা, আর তার কয়েক সেকেন্ড পরেই দেখেছে মেন্টার। দুজনে একসঙ্গে মরণপণ দৌড় দেয় খোলা দরজাটার দিকে। আর্তনাদ শোনা যায় তাদেরও। না, সেই অতিকায় বন্ধ কাবার্ডে কোনো জামা কাপড় নেই, না আছে কোনো স্কার্ট, ব্লাউজ কিংবা কোট। শুধু ওপরের একটা লোহার হুক থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা মৃতদেহ, সেই ইংরেজ মহিলার মৃতদেহ। পাল্লা দুটো খোলার ঝাঁকুনিতে আস্তে আস্তে নড়ছে দেহটা, দোল খেতে খেতে ঘুরছে নিজের রক্ষের চারপাশে। পেছন থেকে আস্তে আস্তে সামনের দিকে ফিরছে তার মুখটা, মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে, জিভটা ঝুলছে আধখোলা মুখের এক পাশ দিয়ে। এই নিশ্ছিদ্র কাবার্ডের মধ্যেও কোন ফাঁক গলে যেন এসে ঢুকেছে কয়েকটা মাছি। ঝুলন্ত জিভটার চারপাশে উড়ে বেড়াচ্ছে তারা। একটা পাল্লার ভেতর দিকে হোটেলেরই একটা খাম আটকানো রয়েছে। আঁকা বাঁকা হাতে তার উপর লেখা কয়েকটা লাইন,
ক্লান্তি, কি প্রচন্ড ক্লান্তি আমার, কোথাও কোনো আনন্দ নেই, সুখ নেই, শুধু অবসাদ, কি অসহ্য অসহায় অবস্থা। না না, আর কোনো উপায় নেই, ভেবেছিলাম পাহাড় থেকে করব কাজটা, কিন্তু কিন্তু সাহস কুলোইনি, তাই ঘর থেকে বেরিয়েও সকলের নজর বাঁচিয়ে আবার ঘরেই এসে ঢুকলাম। কি শান্তি এখানে, এই এক ফালি জায়গাটুকু কি নিরুপদ্র, বাইরের পৃথিবীর অনর্গল অনর্থক বিরক্তিকর মাথা ধরিয়ে দেওয়া কোলাহল থেকে বিচ্ছিন্ন যেন যেন এক টুকরো আশীর্বাদ, মৃত্যুর মতো ঠান্ডা, নিরালা, নিভৃত। এই ভালো, এখানেই ভালো, এভাবেই ভালো।
প্রবাদ বলে আমাদের সবার কাবার্ডের ভেতরেই নাকি একটা কঙ্কাল লুকানো আছে, কেবল আমরা জানতে পারি না কোন অজ্ঞাত কাবার্ডের ভেতর থেকে কেউ ধীরে ধীরে দখল নেয় আমাদের মনে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল আলোকলতা, তমাল, সায়নী ও দিগন্তিকা। আবহ ও স্পেশাল ইফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে অ্যালজেনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে যে ঘরে কেউ ছিল না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।